আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কারবালার প্রান্তরে এই অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। আসুন আমরা অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনার রিসালা ইমাম হুসাইন রদি আল্লাহ তালানুর কারামত, এই রিসালার পাঁচ নম্বর পৃষ্ঠায় তাবরানী শরীফ থেকে একটি হাদিস শরীফ লিখিবদ্ধ করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুরূদ শরীফ পাঠ করতে ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। যে দুরূদ শরীফ পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়, যে দুরূদ শরীফ পাঠ করবে সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। আসুন না আমরা নিয়ত করি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় পৌঁছলেন তখন সাথে সাথে বারো হাজারেরও অধিক কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে বায়াত গ্রহণ করেন। এই অবস্থা দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন যে আপনি তাড়াতাড়ি তশরিফ নিয়ে আসুন। এই দিকে ইয়াজিদ যখন এই অবস্থার কথা জানতে পারল তখন সে বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ফরমান পাঠালো যেন কাল বিলম্ব না করে কুফা এসে লোকদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ থেকে বাধা দেয়। যারা ইতিমধ্যে বায়াত গ্রহণ করেছে তাদেরকে ধমকি এবং হুমকির মাধ্যমে ফিরিয়ে আনে। ইবনে জিয়াদ বড় ধোকাবাজ লোক ছিল। এই জালিম কুফা এসে নানা ভয় ভীতির মাধ্যমে কুফাবাসীদেরকে ইয়াজিদের বিরোধিতা থেকে বিরত রাখার জন্য বলতে লাগল, সম্পদের লোভ দেখিয়ে তাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা করা থেকে বাধা দিতে লাগল। এতে সে সফল হল এবং সকলের মনের প্রভাব ও ভীতি সৃষ্টি করতে সে সক্ষম হল। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা আহলে বাইতকে মহব্বত করতেছে, যারা আহলে বাইতকে মহব্বত করা শুরু করেছে, আর ইয়াজিদ সেই আহলে বাইতের মহব্বতকারীদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত থেকে দূরে থাকার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করল, তাদের উপর ভয় ভীতি দেখানো শুরু করল। যখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখলেন, তিনি রাতে হানি বিন আরওয়ার ঘরে চলে গেলেন, বললেন, হানি, আমি মুসাফির, অসহায়, তুমি তো কুফাবাসী সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছ, আমি তোমার আশ্রয়ে তোমার ঘরে থাকতে চাই। হানি ওনাকে সেখানে থাকার জন্য জায়গা করে দিলেন, তিনার ঘরের মধ্যে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। ইবনে জিয়াদ যখন জানতে পারল ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হানির আশ্রয়ী, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হানি আশ্রয় দিয়েছে, তখন সে সৈন্য পাঠিয়ে হানিকে গ্রেফতার করে নিল। অনুরূপভাবে কুপার অন্যান্য সর্দার গণ্যমান্য ব্যক্তিদেরকেও বন্দী করে নিল। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহ তাআলা আনহু তার যেই দুইজন শাহজাদা ছিল তাদেরকে কাজী শরীহের ঘরে পাঠিয়ে দিলেন। এবং যারা আহলে বাইতকে মহাব্বত করে, আহলে বাইতকে যারা ভালোবাসে তাদেরকে আহ্বান করলেন। তার এই আহ্বানে অর্থাৎ ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহ তাআলা আনহুর আহ্বানে দলে দলে মানুষ আসতে শুরু হলো, এমনকি 40,000-এরও অধিক লোক সেখানে জামায়াত হয়ে গেল। এদেরকে নিয়ে তিনি রাজ প্রসাদ ঘেরাও করলেন। ইবনে জিয়াদ ও তার সহচররা গ্রেপ্তার হওয়ার পর্যায়ে পৌঁছে গেল। কাল বিলম্ব না করে ইবনে জিয়াদ একটি চক্রান্ত শুরু করল, তা হল সে কিল্লায় বন্দীকৃত কুফার সর্দারদেরকে বাধ্য করল যে ওরা যেন ছাদে উঠে কুফাবাসীদেরকে বুঝায়, ভয় দেখায়, যাতে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ত্যাগ করে। এই লোকেরা মনে করল যে তারা একে তো ইবনে জিয়াদের হাতে বন্দী, তাছাড়া ইবনে জিয়াদের পরাজয় হলো কিল্লা দখল করার আগে হতে পারে তাদেরকে খতম করে দিবে। এই ভয়ে তারা তাড়াতাড়ি ছাদে উঠে তাদের যে সকল আত্মীয় স্বজন ছিল তাদেরকে বলল, ইমাম মুসলিমের সহায়তা করা তোমাদের জন্য বিপজ্জনক হবে, ইয়াজিদ তোমাদের সন্তান সন্ততিদেরকে মেরে ফেলবে, তোমাদের গড় বাড়ি লুণ্ঠন করবে, তোমাদের জায়গা জমি দখল করে নিবে, আমাদের কিল্লার অভ্যন্তরে খতম করে দিবে, তাই তোমাদের ও আমাদের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করে তোমরা নিজেরা নিজেদের ঘরে ঘরে চলে যাও। ইবনে জিয়াদের এই চাল তার কাজে আসলো, তার এই ধোকামি কাজে আসলো। ইমাম মুসলিম বিন আকিল এর যে বাহিনী ছিল, অর্থাৎ যে সকল আহলে বাইতের ভক্ত দাবিদার ছিল, যারা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়েছিলেন, তারা ছত্রভঙ্গ হয়ে গেল, সবাই এদিক সেদিক চলে গেল। সন্ধ্যার আগে দেখা গেল যেখানে 40,000 ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিল, এখন মাত্র 5 জন বাকি রয়েছে। সূর্য ডুবার পর একটু যখন অন্ধকার হয়ে আসলো, দেখা গেল ওই 5 জন যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহ তাআলা আনহুর সঙ্গে ছিল তারাও বিদায় নিয়ে চলে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু আহলে বাইতের মহব্বতের যারা দাবিদার ছিল, যারা ইমাম হুসাইনের মহব্বতে বায়েত হয়েছিল, আহলে বাইতের মহব্বতকারী ছিল, তারা ইয়াজিদের ভয় এবং বিশেষ করে সম্পদের লোভে, রাজত্বের লোভে আহলে বাইত থেকে দূরে সরে গেল, আহলে বাইতের মহব্বত থেকে দূরে সরে গেল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বত যদি আমাদের অন্তরে সঠিকভাবে থাকে, তাহলে ওই সঠিক মহব্বত যদি কারো দিলের মধ্যে থাকে, সে কখনো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে দূরে যেতে পারে না। কেন? যে আহলে বাইতকে মহব্বত করা মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় পৌঁছেন, তখন কুফাবাসীরা তার হাতে বায়াত গ্রহণ করেন। পরবর্তীতে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, আহলে বাইতের এই সদস্য থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, তিনাকে ত্যাগ করে দেয়। তিনি একেবারে একা হয়ে গেলেন, তিনি একেবারে অসহায় হয়ে গেলেন। সময়টা ছিল রাত্রিবেলা। ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য শহরের চারিদিকে কড়া পাহারার ব্যবস্থা করল। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা তৃষ্ণার্ত অবস্থায় একটি মসজিদে অনেকক্ষণ পর্যন্ত থাকার পর রাত্রি অন্ধকার হয়ে গেল। পট গাঁট সম্পর্কে তিনি কোনো অবগতই ছিলেন না। মনে মনে তিনি বলতে লাগলেন, আফসোস, হুসাইন থেকে আলাদা হয়ে শত্রুদের মধ্যে এসে পড়লাম। মনের কথা শোনার মতো কোনো ধরদি ব্যক্তি সেখানে নেই যে আহলে বাইতের সদস্য ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের দুঃখ কাউকে কাকে বলবেন, মনের যে কথা, মনের যে বেদনা শোনাবেন, এমন কোন একজন ব্যক্তি তিনার পাশে ছিলেন না, এমন কোন বার্তা বাহক নেই যে তিনার অবস্থার কথা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পুছিয়ে দিবেন। এভাবে হয়রান ফেরেশান হয়ে তিনি সেখানে অলিতে গলিতে ঘুরতে লাগলেন। ওখানে তুয়া নামক এক বিদ্যাকে যখন তিনি দেখলেন, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলানও একটু পানি চাইলেন, বিদ্যা পানি পান করালো এবং পরিচয় পাওয়ার পর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলানকে তিনার ঘরের মধ্যে আশ্রয় দিলেন। এই বিদ্যার ছেলে ইবনে জিয়াদ আহলে বাইতের দুশমন ছিল, সে এই খবর ইবনে জিয়াদের কানে পৌঁছালে ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে দিল। সৈন্যরা এই বিদ্যার ঘরের চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল এবং ইমাম মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার জন্য প্রস্তুত হয়ে গেল। তারা তাদের মাঝে আহলে বাইতের এমন দুশ্মনী ছিল, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে দূর থেকে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথরের আঘাতে ইমাম মুসলিম বিন আকিলের শরীর জর্জরিত হয়ে গেল। একটি পাথর তার কপালে এসে পড়লে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। সে সময় তিনি মক্কার দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে হুসাইন, আপনার ভাই আঘাতে আঘাতে জর্জরিত, এই কুফাবাসী কি ধরনের আচরণ শুরু করেছে, এই খবর তো আপনি এখনো পাননি। আফসোস, এই মর্মান্তিক খবর আপনাকে কে পৌঁছাবে, আপনাকে এখানে আসা থেকে কে বাধা দেবে। এই ফাঁকে আরেকটি পাথর ওই আহলে বাইতের দুশ্মনেরা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহ তাআলার শরীরে নিক্ষেপ করল, তিনার ঠোঁট এবং দাঁতের উপর এসে পড়ল, এতে তার মুখ থেকে রক্ত বের হতে লাগলো, দাড়ি মোবারক রক্তে লাল হয়ে গেল, শেষ পর্যন্ত তিনি দুর্বল হয়ে একটি দেওয়ালে হেলান দিয়ে বসে গেলেন। এই সুযোগে এক কাপুরুষ আহলে বাইতের দুশ্মন ঘরের ভিতর থেকে এসে তার মাথায় একটি তলোয়ার দিয়ে আঘাত করল, এতে তার উপরের ঠোঁট কেটে গেল। এরই মধ্যে পিছন থেকে কোন একজন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নুকে তীর নিক্ষেপ করল, সেটা তার পিঠে গিয়ে আঘাত করল, এতে তিনি কাবু হয়ে গেলেন। জালিমরা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নুকে ধরে ফেলল এবং ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ওই নরাদম ওই পাপিষ্ট ইবনে জিয়াদ নির্দেশ দিল যেন তাকে ছাদে নিয়ে শহীদ করে দেওয়া হয়। ইবনে কাবির নামে এক জালিম তার হাত ধরে ছাদে নিয়ে গেল। যাওয়ার পথে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ শরীফ পড়তে লাগলো। ছাদে গিয়ে দেখলেন যে নিচে কুফাবাসীরা একত্রিত হয়ে তিনার দৃশ্য দেখতে লাগলো। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীরা, যখন আমার মস্তক শরীর থেকে আলাদা করে ফেলবে তখন আমার দেহটা তোমরা দাফন করিও এবং আমার শরীরের রক্তাক্ত কাপড় খুলে মক্কাগামী কোনো কাফেলাকে দিও, যেন ইমাম হুসাইনকে পৌঁছায় এবং আমার ছেলেদের প্রতি একটু দয়া করিও। অতঃপর মক্কার দিকে তাকিয়ে তিনি বললেন, ভাই, আপনাকে তো আমার এই খবর পৌঁছাতে পারলাম না, আপনি এদিকে আসার সিদ্ধান্ত কখনো নেবেন না? ইতোমধ্যে ওই আহলে বাইতের দুশ্মনেরা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তিনার মস্তক মোবারককে তিনার মাথাকে আলাদা করে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল বান্দারা আল্লাহ ওয়ালারা শত জুলুম অত্যাচার হওয়ার পরও তিনাদের ধৈর্য তিনাদের সবর কেমন ছিল। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কোনো দোষ ছিল না, তিনার কোনো অপরাধ ছিল না। তিনি সেই মক্কায়ে মুকাররমা থেকে কুফাতে কেন এসেছিলেন, আবার আসার উদ্দেশ্য কি ছিল, যে মানুষদেরকে সঠিক রাস্তার মধ্যে চলানোর জন্য, মানুষদেরকে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পালন করার জন্য বলার জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে অনুসরণ করার জন্য তিনার উদ্দেশ্য এটাই ছিল। তিনার কি অপরাধ ছিল ওই কুফাবাসী দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়ার রাজত্বের জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপর জুলুম করলো, অত্যাচার করলো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে, এই শাহাদাত থেকে আমরা কি শিক্ষা পেলাম, এই শিক্ষা আমাদের মাঝে নেওয়ার প্রয়োজন যে তিনি দিন ইসলামের প্রসার করার জন্য হিজরত করেছেন, কুফার মধ্যে পৌঁছেছেন, সেখানে তিনার উপর অনেক জুলুম করা হয়েছে, কিন্তু তারপরও তিনি যে কাজের উদ্দেশ্যে তিনি গিয়েছেন সেখান থেকে তিনি পিছে আসেননি। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রচার করার জন্য তিনি কাজ করেছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রচার করার জন্য সময় দেওয়ার, কষ্টকে স্বীকার করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফাতে আসলেন, তিনি দুইজন শিশু সন্তানকে নিয়ে তিনি কুফাতে পৌঁছেন। ওই শিশু সন্তান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত হয়ে যায়, তিনার ওই ছেলেদ্বয় কাজী শরীহের ঘরে ছিলেন। কাজী সাহেব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে সামনে ডাকলেন এবং অজুর নয়নে কাঁদতে লাগলেন। ছেলেদ্বয় জিজ্ঞাসা করলেন, জনাব আপনি কেন কাঁদতেছেন, আমরা কি এতিম হয়ে গিয়েছি? কাজী সাহেব কান্না বন্ধ করতে পারলেন না, তারপর বললেন, আল্লাহ তোমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, বাস্তবিক তোমরা এতিম হয়ে গিয়েছ। এই খবর শুনে শিশুদ্বয় চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো। কাজী সাহেব তাদেরকে সান্ত্বনা দিয়ে, বাবারা নিশ্চুপ থাকো, ইবনে জিয়াদের লোকেরা তোমাদের তালাশের মধ্যে রয়েছে, আমি আমার এবং তোমাদের নিরাপত্তার ভয় করতেছি, আমি তোমাদেরকে কারো সাথে মদিনা পাঠিয়ে দিতে মনস্থ করেছি যে আমি তোমাদেরকে মদিনার দিকে পাঠিয়ে দেব। ছেলেদ্বয় এই কথা শুনে ইবনে জিয়াদের ভয়ে চুপ হয়ে গেল। কাজী সাহেব তার ছেলে আসাদকে ডেকে বললেন, আজ একটি কাফেলা ইরাকি গেট দিয়ে মদিনার দিকে যাচ্ছে, তুমি ছেলেদ্বয়কে নিয়ে কাফেলার কোনো একজন ভালো মানুষের হাতে দিয়ে এসো, যেন ওদেরকে মদিনা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আসাদ যখন ছেলেদেরকে নিয়ে ইরাকি গেটে পুষল, তখন কাফেলা ইরাকি গেট অতিক্রম করে সামনের দিকে চলে গেল। অবশ্যই কাফেলার মশাল দেখা যাচ্ছে, দূর থেকে কাফেলা এখনো একটু একটু দেখা যাচ্ছে। আসাদ ছেলেদেরকে বলল, ওই যে কাফেলা দেখা যাচ্ছে, তোমরা দৌড়ে গিয়ে তাদের সাথে মিলিত হয়ে যাও। অসহায় ছেলেদ্বয় কাফেলার পিছনে দৌড়তে লাগলো, দৌড়তে লাগলো, কিন্তু কাফেলা অনেক দূরে চলে গেল, ফলে ছেলেদ্বয় কাফেলার নাগাল পেল না, রাত্রের অন্ধকারে রাস্তা হারিয়ে ফেললো। সারা রাত এদিক ওদিক ঘুরতে লাগলো, ভোর হয়ে আসলে একটি ঝর্ণা তাদের নজরে পড়ে, তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সে ঝর্ণার পাড়ে গিয়ে বসে পড়ল। ঘটনাক্রমে এক বাদী সেই ঝর্ণা থেকে পানি আনতে এসে ছেলেদ্বয়কে দেখল এবং জানতে পারল যারা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতিম ছেলেদ্বয়। তখন সে ওদের প্রতি বড় সহানুভূতিশীল হল এবং বলল, তোমরা আমার সাথে চলো, আমার গৃহকর্তী আহলে বাইতকে মহব্বত করে, আহলে বাইতের ভক্ত তোমাদের পেয়ে অনেক খুশি হবে, কোনো ভয় করো না, আমার সাথে চলো। অনিদ্রা ও অনাহারে কাতর ছেলেদ্বয় তার সাথে গেল। যখন ঘরে পুষল, গৃহকর্তী জানতে পারল যারা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতিম সন্তান, দৌড়ে এসে তাদেরকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না শুরু করল। অতঃপর তাদেরকে পানাহার করিয়ে একটি ঘরের মধ্যে আরাম করার জন্য দিল। মহিলাটি ছিল খোদা ভীতি, তার দিলের মধ্যে ছিল আল্লাহর ভয় এবং আহলে বাইতের প্রতি মহাব্বত এবং ভালোবাসা ছিল। কিন্তু হারেস নামের ওই মহিলার স্বামী ছিল খোদাদ্রোহী ও আহলে বাইতের দুশ্মন। ইবনে জিয়াদ থেকে পুরস্কারের আশায় সে সারা দিন ওই দুটি ছেলেকে খোঁজ করতে লাগলো। কি অদ্ভুত ব্যাপার, যেই ছেলেদয়ের সন্ধানে সে সারা দিন ব্যস্ত ছিল, ওই ছেলেদয় তার ঘরের মধ্যে আরাম করতেছে। রাতে যখন এই জালিম ঘরে আসলো, ওর স্ত্রী তাড়াতাড়ি তাকে খানা পেশ করে তাকে তাড়াতাড়ি শোয়ার জন্য বলল, ছেলেদয়ের ব্যাপারে কোনো কিছু যাতে করে সে টের না পায়। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শোয়া মাত্র হারিস ঘুমিয়ে গেল। কিন্তু রাত অতিবাহিত হওয়ার পর বড় ভাই ছোট ভাইকে জাগিয়ে বলল, ভাই আমি এখন স্বপ্নে দেখলাম যে আমার আব্বাজান বেহেস্তে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোরাফেরা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজানকে বললেন, হে মুসলিম বিন আকিল, তুমি নিজে চলে এসেছো কিন্তু ছেলেদেরকে জালিমদের হাতে দিয়ে এসেছো। আব্বাজান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওরাও আসতেছে, সকাল হওয়ার আগে তারাও পৌঁছে যাবে। ছোট ভাই বলল, ভাইজান আমিও একই স্বপ্ন দেখেছি। তখন উভয়ে আত্মহারা হয়ে কেঁদে দিল। ওদের কান্নায় হারেসের ঘুম ভেঙে গেল। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কান্নার আওয়াজ আসতেছে কোথায় থেকে? ঘরে কি কেউ লুকিয়ে রয়েছে? স্ত্রী হতভম্ব হয়ে গেল, গাবড়িয়ে গেল, আল্লাহই জানে এখন সে কি করে। হারেস উঠল, বাতি জ্বালিয়ে ভিতরের কামরায় গেল। ইয়েতিম ছেলেদয়কে কন্দনরত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলো, তোমরা কে? ছেলেদয় পরিষ্কার ভাষায় বলে দিলেন, আমরা ইমাম মুসলিম বিন আকিলের সন্তান। যেহেতু আহলে বায়ত ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। হারেস তো আশ্চর্য ও আনন্দে আত্মহারা, কারণ যাদের সন্তানে ছিল সারা দিন ব্যস্ত তারা আরামে তার ঘরে শায়িত। এই জালিম আর দেরি করেনি, ওদেরকে টেনে ঘর থেকে বের করল। ওর স্ত্রী বেচারি তার হাত পা ধরে আপ্রাণ চেষ্টা করল ছেলেদেরকে রক্ষা করার জন্য, কিন্তু জালিম হারিস তার কোনো কথাই শুনল না। সে ওদেরকে হত্যা করার উদ্দেশ্যে ফোরাত নদীর নিকটে নিয়ে গেল। ছেলেদয় যখন বুঝতে পারল এই জালিম এ আহলে বাইতের দুশ্মন, দুনিয়ার লুবি, তাদেরকে হত্যা করে ফেলবে, তখন তারা বলল, আমরা প্রবাসী, আমরা এতিম, আমরা কি অপরাধ করেছি, আমাদেরকে কেন হত্যা করতেছ? এই জালিম তাদের কোনো কথাই শুনল না। ওই আহলে বাইতের শিশু, ছোট্ট শিশু, নাবালেক শিশু, তাদের এই নরম কণ্ঠের কথা হারিসের দিলের মধ্যে লাগলো না। কেন? তার দিল শক্ত হয়ে গিয়েছে। দুনিয়ার ভালোবাসায়, টাকার ভালোবাসায়, সম্পদের ভালোবাসায় তার দিল কঠিন হয়ে গিয়েছে। ও আহলে বাইতের ওই শিশুর কথা তার মাঝে কোনো রেখাপাত করেনি। ওই হারিস নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাগানের ওই ছোট্ট ছোট্ট দুইটি ফুলকে হারিস সে শহীদ করে দিল। হারিস পুরস্কারের আশায় ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহ তাআলা আনহুর এই সন্তান যারা নাবালেক ছিল তারা কি মুসিবতের মধ্যে পড়ল, কত পেরেশানি অবস্থায় ছিল। ইনাদের বাবা জান ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হলো, তাদেরকে সহযোগিতা করার মতো কেউ ছিল না যে তাদেরকে একটু সহযোগিতা করবে। ওই মুসাফির প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুল তারা অলিতে গলিতে ঘুরতে লাগলো, পেরেশান অবস্থায় তারা সময় অতিবাহিত করতে লাগলো। কিন্তু ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে তারা তাদের সময়কে অতিবাহিত করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সকল আওলাদের আদর্শ আমরা আমাদের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা করি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যতই মুসিবত আসুক, যতই পেরেশানি আসুক, আমরা ধৈর্য ধারণ করব, আমরা সবর করব। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সবরকারীদেরকে পছন্দ করেন, ধৈর্যকারীদেরকে পছন্দ করেন। যাদের মাঝে সবর রয়েছে, যাদের মাঝে ধৈর্য ধারণ রয়েছে, তাদেরকে পছন্দ করে। আরেকটি বিষয় যে আমরা জানতে পারলাম, যে কুফাবাসী এবং হারিস আহলে বাইতকে শহীদ করলো, এর মূল কারণ ছিল তারা দুনিয়ার লোভী ছিল, তারা সম্পদের লোভী ছিল, ওই সম্পদের দৌলতের মহব্বতে আহলে বাইতের সদস্যকে তারা সেখানে শহীদ করে দিল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি আহলে বাইতের মহব্বত আমরা পেতে চাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমরা পেতে চাই, তাহলে দুনিয়ার মহব্বত আমাদেরকে দূর করতে হবে। কেন? দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, আসনের মহব্বত আপনাকে ইমান থেকে বিচ্ছুরিত করে দিবে, আপনার আখলাককে নষ্ট করে দিবে, আপনার চরিত্রকে নষ্ট করে দিবে। তখন আখলাক যখন নষ্ট হয়ে যাবে, চরিত্র যখন নষ্ট হয়ে যাবে, তখন আহলে বাইতের মহব্বত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদের মহব্বত আপনার দিলে আসবে না। যেভাবে কুফাবাসী তাদের দিল থেকে আওলাদ রসুলের মহব্বত ভালোবাসা দূর হয়ে গেল। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাহাবায়ে কেরামের মহব্বত, আহলে বাইতের মহব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুক এবং ইনাদের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের এই অনুষ্ঠান কারবালার প্রান্তরে নিয়মিত দেখতে থাকুন এবং অপর ইসলামী ভাইদেরকে দেখার জন্য উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।